বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাস মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 31 মার্চ, 17 চৈত্র এবং ফার্সি 11 ফারবার দিন। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত রয়েছে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার না হওয়ায় রাশিয়ার উদ্বেগ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে চলমান করোনা পরিস্থিতিতে সরকারের দেয়া 18 দফা নির্দেশনা মানবে না বলে বিজিএমইএ এবং বিকেএমইএ এর ঘোষণা সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের কাছে ভ্যাকসিন পৌঁছাতেও বাধা দিচ্ছে আমেরিকা, মন্ত্রিসভার বৈঠকে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরান বিরোধী অবস্থান থেকে বেরোতে পারছে না বাইডেন সরকার, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের অভিযোগ। বাংলাদেশে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার 3.6% হবে, পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। এবং সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেছেন এটা বাংলার সম্মানের নির্বাচন। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন আমেরিকা যদি ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারে আন্তরিক হয় তাহলে একদিনেই সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সম্ভব, আর আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে সেদিনই ইরানও তার প্রতিশ্রুতি পালন শুরু করবে। তিনি আজ মন্ত্রিপরিষদের বৈঠকে একথা বলেন। রুহানি আরও বলেন, নিষেধাজ্ঞা দিয়ে ইরানি জাতির বিরুদ্ধে মারাত্মক জুলুম করছে আমেরিকা, এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতেই হবে। ইরানের প্রেসিডেন্ট বলেন নিষেধাজ্ঞা ইস্যুতে শতভাগ দায়ী হচ্ছে আমেরিকা, এক্ষেত্রে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ঘৃণ্য আচরণ প্রসঙ্গে তিনি বলেন ট্রাম্প সরকার খাদ্য ও ওষুধের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে, ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য সরকার হচ্ছে ট্রাম্পের সরকার। ইরানি জাতি, ফিলিস্তিনি জাতি, এমনকি মার্কিনীদের জন্য ট্রাম্পের সরকার ছিল সবচেয়ে খারাপ সরকার। আমেরিকার নয়া প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা আগের সরকারের মতোই সন্ত্রাসী তৎপরতা অব্যাহত রেখেছেন, আমাদের অর্থ আটকে রেখেছেন, আমাদের ব্যবসা বাণিজ্যের পথে বাধা সৃষ্টি করছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের পথ অনুসরণ করছে এবং তারা ইরানের বিরুদ্ধে কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অব্যাহত রেখেছে। গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে জাওয়াদ জারিফ একথা বলেন,
টুইটার পোস্টে তিনি 2019 সালের জুন মাসে জো বাইডেনের দেয়া একটি বিবৃতি তুলে ধরেছেন। 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর ওই বিবৃতি দেন জো বাইডেন। এতে তিনি ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা ও দুঃখ প্রকাশ করে বলেছিলেন, ট্রাম্প প্রশাসনের উচিত ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা করা। জো বাইডেন আরও বলেছিলেন, কূটনীতির পথ থেকে সরে যাওয়ার কারণে এবং ট্রাম্পের এমন আচরণে মধ্যপ্রাচ্যে আরেকটি সামরিক সংঘাত সৃষ্টি হতে পারে। বাইডেনের এই বিবৃতি উল্লেখ করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনার প্রশাসন ট্রাম্পের পথই অনুসরণ এবং বেআইনি নিষেধাজ্ঞাকে ইরানের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। জাওয়াদ জারিফ জোর দিয়ে বলেন, ট্রাম্প প্রশাসনের চাপ প্রয়োগের নীতি বাতিল করার জন্য বাইডেন প্রশাসনের সামনে এটাই সেরা সময়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন প্রশাসনে এখনও আগের সরকারের প্রভাব রয়ে গেছে এবং তারা ইরান বিরোধী দৃষ্টিভঙ্গি অনুসরণ করছে। তিনি আজ আন্তর্জাতিক আলোচনা বিষয়ক ক্লাব ওয়ালদাইয়ে এসব কথা বলেন। ল্যাভরভ বলেন, বাইডেন সরকার ইরানের পরমাণু সমঝোতা নিয়ে আশাব্যঞ্জক ইঙ্গিত দিচ্ছে, কিন্তু এখনও তারা ইরান বিরোধী অবস্থান থেকে সবকিছুকে পর্যালোচনা করছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা পরমাণু সমঝোতা বিষয়ক অচলাবস্থা নিরসনের চেষ্টাকে সমর্থন করে। মস্কো এ বিষয়ে বিস্তারিত প্রস্তাবনাও তুলে ধরেছে। তিনি বলেন, রাশিয়ার বক্তব্য হচ্ছে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় কোনো পরিবর্তনের প্রয়োজন নেই, সেটা যেভাবে আছে ঠিক সেভাবেই আবারও কার্যকর করতে হবে। তিনি বলেন, আমরা এ সংক্রান্ত একটি অনানুষ্ঠানিক রোডম্যাপও দিয়েছি, এর ভিত্তিতে আমেরিকা ও ইরানকে বিরতিহীনভাবে পরমাণু সমঝোতার প্রতিশ্রুতিতে ফিরে যাওয়ার পদক্ষেপ নিতে হবে, ফ্রান্সও এক্ষেত্রে সহযোগিতা করবে বলে তিনি মন্তব্য করেন। তুরস্ক সরকার আবার দেশে লকডাউন ঘোষণা করেছে। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তুর্কি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি পবিত্র রমজান মাসে রেস্টুরেন্ট বন্ধ রাখার পরিকল্পনা করেছে তুর্কি সরকার। মন্ত্রিসভার এক বৈঠকের পর প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান তার সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেন। এর আওতায় তুরস্কের বেশিরভাগ শহরে লকডাউন চলবে। চলতি সপ্তাহের শেষের দিকে লকডাউন শুরু হবে। তুরস্কে এখন প্রতিদিন করোনা সংক্রমণের ঘটনা 30,000 ছাড়িয়ে গেছে। এরদোগান জানান, পবিত্র রমজান মাসে সপ্তাহান্তে লকডাউন থাকবে এবং প্রতিদিন রাত 9টা থেকে সকাল 5টা পর্যন্ত কারফিউ চলবে। রেস্টুরেন্টগুলো থেকে শুধুমাত্র বাইরে খাবার সরবরাহ করা যাবে। এর এক সপ্তাহ আগে তুর্কি প্রেসিডেন্ট লকডাউন দিতে অস্বীকার করেছিলেন। সে সময় তিনি যুক্তি দেখিয়েছিলেন যে প্রতিদিন সংক্রমণের হার বাড়লেও হাসপাতালে ভর্তির সংখ্যা কম। তবে এখন বলছেন, রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুল সহ উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ শহরগুলোতে তুরস্কের শতকরা 80% নাগরিকের বসবাস। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে। বাংলাদেশে চলতি অর্থ বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি 3.6% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আরও বলছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশে চলতি অর্থ বছরে মোট দেশীয় উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি 3.6% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। এর আগে গত জানুয়ারি মাসে গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদনে বিশ্ববাংক বলেছিল, 2020-21 অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে 1.6%, কিন্তু অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি প্রকৃতি বিবেচনা করে তিন মাস পরে এসে তা বাড়িয়ে 3.6% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে এই সংস্থা। বিশ্বব্যাংকের পূর্বাভাসে আরো বলা হয়েছে, আগামী অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে 5.1%, আর পরের বছর তা বেড়ে 6.2% উন্নীত হতে পারে। আজ বুধবার প্রকাশিত বিশ্বব্যাংকের সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস স্প্রিং 2021 সাউথ এশিয়া ভ্যাকসিনেটস প্রতিবেদনে প্রবৃদ্ধির এরকম পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশে অর্থনৈতিক পুনরুদ্ধার শুরু হয়েছে, তবে এখনও অর্থনীতিতে ব্যাপক অনিশ্চয়তা রয়েছে বলে মনে করছে সংস্থাটি। করোনা মহামারী পরিস্থিতি কোন দিকে যায় তা যেমন অনিশ্চয়তা সৃষ্টি করেছে, আবার পরিবর্তিত করোনা পরিস্থিতিতে সরকারকে কি ধরনের নীতি গ্রহণ করতে হয় তাও আরেক ধরনের অনিশ্চয়তা। করোনার দ্বিতীয় ধাক্কার কারণে রপ্তানি ও প্রবাসী আয় বাধাগ্রস্ত হতে পারে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে যাচ্ছি বিশ্ব সংবাদে। বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করার কথা জানিয়েছেন। তিনি আজ ফেসবুক লাইভে এসে বলেছেন, আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি। আব্দুল কাদের মির্জা নামের একটি ফেসবুক আইডি থেকে তার পদত্যাগের ঘোষণার কথা প্রথমে ছড়ায়, পরে বেলা একটার দিকে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি। আমার এবং আমার কর্মী সমর্থকদের উপর প্রশাসনিক হয়রানি ও নিপীড়নের প্রতিবাদে, ক্ষমতাসীনদের কাছ থেকে নানাভাবে আমার নির্যাতনের শিকার হওয়ার প্রতিবাদে পদত্যাগ করেছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জা বলেন, তিনি দলের কোনো কর্মকাণ্ডের সঙ্গে থাকবেন না, তবে তার কর্মী অনুসারীরা দলীয় কর্মকাণ্ডে যুক্ত থাকলে তিনি দূর থেকে তাদের সমর্থন করবেন। সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেছেন, এটা বাংলার সম্মানের নির্বাচন, পরিবর্তনের নির্বাচন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ হুগলিতে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেছেন, এটা বাংলার সম্মানের নির্বাচন, পরিবর্তনের নির্বাচন, বাংলাকে সোনার বাংলা তৈরি করার নির্বাচন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ বুধবার হুগলিতে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। তিনি বলেন, এই নির্বাচন আসল পরিবর্তনের নির্বাচন, বাংলায় পরিবর্তনের জোয়ার দেখা যাচ্ছে। সব থেকে বড় কথা হলো, প্রথম দফার নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে, সেজন্য মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন এবং তৃণমূলের নেতারা নির্বাচন কমিশন পর্যন্ত পৌঁছে গেছেন। তৃণমূলের সন্ত্রাসকে উপেক্ষা করে নির্ভয়ে মানুষ ভোট দিয়েছেন। মা মাটি মানুষের পরিবর্তে মমতা ব্যানার্জি কি বেছে নিলেন? তোলাবাজি, কাটমানি ও তোষণ। মমতা দিদি মা মাটি মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন, তিনি মায়ের কি হাল করেছেন তা খুব স্পষ্ট। জেপি নাড্ডা বলেন, আজকের এই সমাবেশে দেখা যাচ্ছে পুরুষের থেকে নারীর উপস্থিতি বেশি। এ থেকে প্রমাণ হয় যে বাংলার নারীরা স্থির করে নিয়েছেন, এবার তাদের পরিবর্তন চাই। মোদিজি বাংলার কৃষকদের সম্মান দিতে চান, কৃষক সম্মান নিধির টাকা পাঠানোর জন্য দিদির কাছে কৃষকদের তালিকা চেয়েছেন, কিন্তু দিদি বলেছেন, দেব না, নাম পাঠাবো। জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য মোদিজি বাংলার জন্য 25,000 কোটি টাকা বরাদ্দ করেছেন। কেবলমাত্র বাংলার উন্নয়নের জন্য তিনি এসব করেছেন বলেও বিজেপি সভাপতি জেপি নাড্ডা মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আব্দুল হাকিম। পাকিস্তানের অর্থমন্ত্রী হাফিজ শেখকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দেশে ব্যাপকভাবে মুদ্রাস্ফীতি ঘটেছে, তবে তিনি তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন এমন অভিযোগে তাকে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লড়াই চালাচ্ছেন এবং এই লক্ষ্যে তিনি শুধু হাফিজ শেখকে অব্যাহতি দেননি, বরং তিনি তার মন্ত্রিসভায় ব্যাপক রদবদল আনার সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানের শিল্পমন্ত্রী হাম্মাদ আজহারকে নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। এ নিয়ে গত 2.5 বছরের মধ্যে ইমরান খান দেশে 3 জন অর্থমন্ত্রী নিয়োগ দিলেন। আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা ছিল হাফিজ শেখের। এমনকি তিনি পাকিস্তানের অর্থমন্ত্রী হিসেবেও আগে দায়িত্ব পালন করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদ ক্যাপিটাল ভবনে হামলায় উস্কানির অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন 2 পুলিশ কর্মকর্তা, জেমস ব্লেসিংগেম এবং সিডনি হেমবি। ওয়াশিংটনের ফেডারেল কোর্টে এই মামলা করা হয়েছে। গত 6 জানুয়ারি ক্যাপিটাল ভবনে হামলা চালায় বিপুল সংখ্যক ট্রাম্প সমর্থক, এর ফলে বহু মানুষ হতাহত হয়, লুটপাটের ঘটনা ঘটে। 2 পুলিশের অভিযোগপত্রে বলা হয়েছে, ক্যাপিটালে সহিংসতার সময় তাদের শরীর ও আবেগের ওপর যে আঘাত আনা হয়েছে তার জন্য ট্রাম্প দায়ী। আদালতে তারা এ সংক্রান্ত নথিও উপস্থাপন করেছেন। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগানিস্তান বিষয়ক রাশিয়ার বিশেষ প্রতিনিধি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ওয়াশিংটনের অনীহার কারণে এর বিপজ্জনক পরিণতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে তালেবানরাও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হুসেইন। আফগানিস্তান বিষয়ক রাশিয়ার বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ, ঘোষিত সময়সীমার মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ওয়াশিংটনের অনীহার কারণে এর বিপজ্জনক পরিণতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। রুশ এই কূটনীতিক আরও বলেন, মার্কিন প্রতিশ্রুতি ভঙ্গের পরিণতি শেষ পর্যন্ত কী হবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। কাতারের রাজধানী দোহায় আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছিল তা বাস্তবায়নে প্রেসিডেন্ট জো বাইডেনের গড়িমসির প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি, যা মোটেই শুভ পরিণতি ডেকে আনবে না। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন গত সপ্তাহে দাবি করেছেন, টেকনিক্যাল কারণে ঘোষিত সময়সীমার মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার সম্ভাবনাও হতে পারে। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, ওয়াশিংটন এখনও আফগানিস্তান থেকে সেনা সরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। তিনি বলেন, দোহা সমঝোতার বিষয়টি তারা পুনর্মূল্যায়ন করবে। যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানে তালেবানের প্রতিনিধিরা গত বছর ফেব্রুয়ারিতে কাতারের রাজধানী দোহায় একটি চুক্তিতে পৌঁছেছিল, যেখানে ওয়াশিংটন পর্যায়ক্রমে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিল যাতে আফগান শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া যায়। চুক্তিতে চলতি বছর 1 মের মধ্যে সেনা প্রত্যাহারের জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তালেবানরা চুক্তি লঙ্ঘন করছে এমন অজুহাতে বাইডেন প্রশাসন শুধু যে প্রতিশ্রুতি লঙ্ঘন করছে তাই নয়, একই সঙ্গে আফগানিস্তানে আরও দীর্ঘমেয়াদে মার্কিন সেনা উপস্থিতি বজায় রাখার পক্ষে কথা বলছে। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ওলামা পরিষদের প্রধান মাওলানা খোদাদাদ বলেছেন, বিদেশিরা কখনোই আফগানিস্তানের স্বার্থে কাজ করেনি এবং তারা চায় না এ দেশটিতে শান্তি প্রতিষ্ঠিত হোক। মার্কিনিরা কখনোই আফগানিস্তানের শান্তি চায়নি আর সে কারণে তাদের কাছে কিছু প্রত্যাশা করা ঠিক নয়। এদিকে তালেবানরা হুমকি দিয়ে বলেছে, আলটিমেটাম শেষ হওয়ার পরও যদি সেনা প্রত্যাহার করা না হয় তাহলে মার্কিন সেনাদের ওপর হামলা চালানো হবে এবং নজিরবিহীন সহিংসতা ছড়িয়ে পড়বে। এই পরিস্থিতিতে আফগানিস্তানে অন্যতম সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রভাবশালী দেশ রাশিয়াকে উদ্বিগ্ন করে তুলেছে। আফগানিস্তানে ফের সহিংসতা ছড়িয়ে পড়ার ব্যাপারেও মস্কো সতর্ক করে দিয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সরকার সম্প্রতি 18 দফা নির্দেশনা জারি করেছে। এর মধ্যে অন্যতম নির্দেশনা হচ্ছে, শিল্প কারখানা 50% জনবল দিয়ে চালাতে হবে। তবে তৈরি পোশাক শিল্প মালিকদের দুটি সংগঠন সরকারের এ নির্দেশনা মানতে নারাজ। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা সংক্রমণ রেকর্ড পরিমাণে বৃদ্ধির প্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার 18 দফার নির্দেশনা জারি করেছে। এর মধ্যে অন্যতম নির্দেশনা হচ্ছে, জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সকল সরকারি বেসরকারি দপ্তর প্রতিষ্ঠান ও শিল্প কলকারখানায় 50% জনবল দিয়ে চালাতে হবে। তবে তৈরি পোশাক শিল্পের মালিকদের দুটি সংগঠন বিজেএমইএ এবং বিকেএমইএ গতকাল জানিয়েছে, তারা 50% নয় 100% শ্রমিক নিয়েই কারখানায় উৎপাদন চালাবে। এ ব্যাপারে তাদেরকে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, অর্ধেক জনবল নিয়ে কারখানা চালানোর নির্দেশটি দেশের প্রধান রপ্তানি আয়ের খাতে কার্যকর হবে না, তবে কারখানাগুলোতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। এ প্রসঙ্গে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন রেডিও তেহরানকে বলেন,
আমরা আশা করব যে সরকার এই বিষয়টি গভীরভাবে মনিটরিং করবেন। সরকারের যে মন্ত্রণালয় আছেন, কারখানা পরিদর্শন অধিদপ্তর, তারা এটা গভীরভাবে পর্যবেক্ষণ করবেন। এ কারণে যে শ্রমিকরা যাতে করে কারখানায় উৎপাদন অব্যাহত রাখতে পারে এবং তাদের জীবনে নিরাপত্তা নিশ্চিত করতে পারে করোনার কাজ। আমরা লক্ষ্য করেছি যে সরজমিনে অধিকাংশ কারখানায় এখনো পর্যাপ্ত এই স্যানিটেশন বা করোনা ঝুঁকি মুক্ত করার ব্যবস্থা নেই, বিশেষ করে ছোট ছোট কারখানাগুলোতে এই ব্যবস্থা নেই। যারা গ্রিন ফ্যাক্টরি নামে পরিচিত সেখানে হয়তো এই সমস্ত রয়েছেন। তারপরও সামাজিক দূরত্ব বজায় রাখা এটা একেবারেই অসম্ভব। যদি তারা বলছেন তারা ছুটি এবং কাজে যোগদানের ক্ষেত্রে পালাক্রমে এটা করবেন, এটি কতটুকু বাস্তবায়ন হবে এইটা সরকারকে মনিটরিং করতে হবে। কিন্তু আমরা এক্ষেত্রে এই কথাও বলতে চাই যে করোনার অজুহাত দিয়ে যেন আমার কোন শ্রমিক চাকরিচ্যুত না হয়, এবং যদি কোনো সময় কারখানা তার লকডাউন করতে হয় করোনার কারণে, যদি কিছুদিন কর্মবিরতি রাখতেও হয়, তাহলে সেই সময় যেন আমার শ্রমিকের পর্যাপ্ত সুযোগ সুবিধা অথবা তাদের বেঁচে থাকার অবস্থাটা সরকার বা কর্তৃপক্ষ নিশ্চিত করে।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রায়ের প্রধান উৎস তৈরি পোশাক রপ্তানি। দেশের মোট রপ্তানি আয়ের 83% আসে এই খাত থেকে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে অর্থাৎ জুলাই সেপ্টেম্বরে মোট রপ্তানি আয়ের প্রায় 86% এসেছে তৈরি পোশাক খাত থেকে। ইতিমধ্যে করোনার নেতিবাচক প্রভাব মোকাবেলায় পোশাক খাতকে সহায়তা করতে সরকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এগুলো বাস্তবায়নের পাশাপাশি সরকার থেকে অন্যান্য সহযোগিতাও দেয়া হচ্ছে এই শিল্পে।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে আরও কয়েকটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ইরানের কাছে ভ্যাকসিন পৌঁছাতেও বাধা দিচ্ছে আমেরিকা, মন্ত্রিসভার বৈঠকে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরান বিরোধী অবস্থান থেকে বেরোতে পারছে না বাইডেন সরকার, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের অভিযোগ। বাংলাদেশে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার 3.6% হবে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেছেন এটা বাংলার সম্মানের নির্বাচন। এবারে আরও কিছু খবর। ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে গ্যাস ও বিদ্যুৎ আমদানি করার জন্য আবারও ইরাককে নিষেধাজ্ঞা ছাড় দিয়েছে আমেরিকা। আগামী 4 মাসের জন্য ইরাক এই সুবিধা পাবে এবং ইরানকে তার পাওনা পরিশোধ করতে পারবে। বাগদাদে কর্মরত মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের ব্যুরো প্রধান লুসিয়া লাভলাক মার্কিন প্রশাসনের একজন মুখপাত্রের বরাত দিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে জানান, আমেরিকা আরও 120 দিনের জন্য ইরান থেকে গ্যাস ও বিদ্যুৎ আমদানি করতে ইরাকের নিষেধাজ্ঞা ছাড় দিয়েছে। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.